أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم اللہ تعالی جیسا کہ ہم جانتے ہیں
ہمرا جانی جے اللہ تعالی نیج شتا کے تار گناہولیر آئینہ گناہولیر مادھمے ہمارے سامنے پرکاش کریں আর মোমেনদেরকেও তিনি বলেন যে আমার রং আমার বৈশিষ্ট্যকে অবলম্বন করো, আমার রঙে রঙিন হও আর আমার গুণাবলীকে ধারণ করো, তাহলেই তোমরা আমার সত্যিকারের দাস আখ্যায়িত হতে পারো। খোদা তাআলার এই নির্দেশের সবচেয়ে উন্নত সবচেয়ে মহান দৃষ্টান্ত হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তির ভিতর পাওয়া যায় না এবং এতে কোনো সন্দেহ নেই, কেননা তিনি খোদা তাআলার সেই প্রিয় রাসূল যার জ্যোতি থেকে জগৎ কল্যাণমণ্ডিত হয়েছে, কল্যাণ লাভ করছে এবং কল্যাণমণ্ডিত হতে থাকবে ইনশাআল্লাহ। আর যেন মানুষ নিজ স্রষ্টাকে শনাক্ত করতে পারে, চিনতে পারে, এটি উদ্দেশ্য। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লামের পবিত্র সত্তার চিত্র যেভাবে অঙ্কন করেছেন তা হলো তিনি বলেন যে সে ইনসান যিনি তার অস্তিত্বে, তার গুণাবলীতে, তার কাজে কর্মে, তার নিরন্তর তৎপরতায় এবং তার আধ্যাত্মিক পবিত্র মানসিক ক্ষমতা সমূহের মাধ্যমে জ্ঞানে কর্মে সাধুতা এবং দৃঢ়তায় সর্বোত্তম দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং ইনসানে কামেল বা পরিপূর্ণ মানব রূপে অভিহিত হয়েছেন। সেই মানুষ যিনি সর্বাপেক্ষা কামেল বা পারফেক্ট এবং প্রকৃত অর্থেই যিনি ইনসানে কামেল এবং কামেল নবী এবং যার মাধ্যমে আধ্যাত্মিক অভ্যুত্থান ও পুনরুত্থান সংঘটিত হওয়ার মাধ্যমে পৃথিবীতে প্রথম কেয়ামত প্রদর্শিত হয়েছে এবং এক মৃত জগৎ পুনরায় জীবন্ত হয়ে উঠেছে। সেই কেয়ামত ছিল মৃতদেরকে জীবনদান। সেই কল্যাণমণ্ডিত নবী হচ্ছেন হযরত খাতামুল আম্বিয়া, ইমামুল আসফিয়া, খাতমুল মুরসালিন, নবীদের গর্ব জনাব মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমাদের খোদা, এই পবিত্র নবীর উপর সেই রহমত ও দরুদ বর্ষণ করো যা তুমি পৃথিবীর আদিকাল থেকে অদ্যাবধি অন্য কারো উপর বর্ষণ করনি। আল্লাহ মাসাল্লি ওয়াসাল্লাম ওবারেক আলাইহি ওয়া আসহাবিহি আজমাইন। ইনি হলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খোদার প্রতি ভালোবাসার কারণে তাঁর রঙে রঙিন হয়ে খোদার গুণাবলীর সত্যিকারের প্রতিফলন স্থল হয়ে দেখিয়েছেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম অন্যত্র বলেন তিনি আল্লাহ তাআলাকে চরম পরম ভাবে ভালোবেসেছেন, মানব মানব জাতির ভালোবাসায় তার হৃদয় চরম ভাবে বিগলিত হয়। সুতরাং খোদা তালার সাথে তার এই পরম ভালোবাসার কারণেই তিনি আল্লাহর সৃষ্টিকেও ভালোবেসেছেন। সৃষ্টির কষ্ট তার কাছে অসহ্য ছিল। আল্লাহ তালা যখন তার সৃষ্টির সাথে তার রহমানিয়ত এবং রহিমিয়ত বৈশিষ্ট্যের অধীনে ব্যবহার করেন, সেখানে এটি কিভাবে সম্ভব হতে পারে যে সেই সত্তা যার উঠা বসা যার প্রতিটি কাজকর্ম ছিল খোদা তালার সন্তুষ্টির সন্ধানে, তিনি আল্লাহর সৃষ্টির সাথে কি ব্যবহার করবেন না? এটি তো হতে পারে না। সে ব্যবহার করবেন না যা আল্লাহ তাআলা তার সৃষ্টির সাথে করেন, এটি তো হতে পারে না। তার ভেতর আল্লাহর সৃষ্টির জন্য যে রহিমিয়ত এবং রহমানিয়তের আবেগ ছিল, প্রেরণা ছিল, সেই আবেগ এবং প্রেরণার বশবর্তী হয়ে আবেগ এবং প্রেরণার কারণে ভালোবাসার যে তরঙ্গ ছিল তা এত প্রবল ছিল, সেই স্রোত এত প্রবল ছিল ভালোবাসার যে কোরআনে করিমে আল্লাহ তাআলা সেটিকে সেই ভাষাতেই সংরক্ষণ করেছেন যা আমি আপনাদেরকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা তাওবার এই আয়াত 128 নম্বর আয়াতের অনুবাদ হুজুর পড়ছেন। অনুবাদ হলো, নিশ্চয় তোমাদের মধ্য থেকে এক মহান রসুল তোমাদের নিকট এসেছেন, তোমাদের কষ্টে পতিত হওয়া তার জন্য দুঃসহ, সে তোমাদের অতিশয় শুভাকাঙ্ক্ষী, মোমেনদের প্রতি সে পরম মমতাশীল দয়াময়। সুতরাং ইনি হলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু ইসলাম এবং এই হলো তার আদর্শ। মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির মঙ্গলের জন্য তার আবেগ এবং তার প্রেরণা হলো, তোমরা যখন কষ্টে পতিত হও তিনি চরম কষ্ট পান, বা আল্লাহর নির্দেশকে না মেনে যে কষ্টের মুখে তোমরা পতিত হবে তা তাকে চরম কষ্ট দেয়। এই আয়াতে কাফের এবং মোমেন উভয়ের জন্য তার আবেগের বহিঃপ্রকাশ ঘটে। তার জীবনে আমরা দেখি যে শত্রু সকল প্রকারের কষ্ট তাকে দিয়েছে, তার মান্যকারীদেরকে সকল প্রকারের কষ্ট দিয়েছে, মহিলাদেরকে উটের বিপরীতমুখী উটের সাথে পা বেঁধে তাদেরকে দড়িয়ে তাদের দ্বিখণ্ডিত করা হয়েছে, তাকে মারাত্মক ভয়াবহ কষ্ট দেয়া হয়েছে। আড়াই বছর পর্যন্ত একটা ঘাঁটিতে তাকে আবদ্ধ রাখা হয় মান্যকারীদের সাথে, কিন্তু তা সত্ত্বেও ওদের কল্যাণের তিনি আশা রাখেন, লিপসা রাখেন, দোয়া করেন আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দেন, তাদের যেন সঠিক পথে পরিচালিত করেন, এবং উদ্দেশ্য হল তারা যেন আজাব শাস্তি থেকে রেহাই পায়। প্রতিরোধ এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা যখন নিয়েছেন শুধু ততটা যতটা প্রতিরোধ জন্য দরকার। কোন শত্রুতা বা বদলা নেওয়ার কথা তো তিনি ভাবতেনই না, তাদেরকে রক্ষার জন্য এত ব্যাকুল ছিলেন যে নিজের জীবনকে নিজের প্রাণকে হুমকির মুখে ঠেলে দিয়েছিলেন। কোরআনে আল্লাহ তাআলা স্বয়ং বলেন যে কাফেরদের এবং মুশরিকদের, বা যারা আল্লাহ তাআলার পুত্র প্রস্তাব করে তাদেরকে সাবধান করো যে যদি তোমরা বিরত না হও তাহলে একটি আজাব তোমাদের জন্য দ্বারে দণ্ডায়মান, তোমরা সেই শাস্তির শিকার হতে যাচ্ছ। এই সংবাদ পাওয়া শুনে রহমতুল্লাহ আলামিন একান্ত বেকুল হয়ে যান, উৎকণ্ঠিত বেকুলিত চিত্তে খোদা তালার দরবারে আহা জারি করেন যে আল্লাহ তাদেরকে সোজা পথে পরিচালিত করো, এবং তাদেরকে তিনি সত্যের পয়গাম পৌঁছান, এবং মানুষকে তিনি বলেন যে তোমরা কেন ইহজগৎ এবং নিজেদের পরকালকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছ, কেন নিজেদেরকে জাহান্নামের অগ্নিতে নিক্ষেপ করছো? তার অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যে আল্লাহ তাআলা বলেন, ফালা আল্লাহ কা বাখুন নাফসাক আলা আসারহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসফা। তারা যদি এই মহান অনুবাদ হলো, তারা যদি মহান কথার উপর ইমান না আনে, তুমি কি এই দুঃখে আক্ষেপের কারণে নিজেকে নিজের প্রাণকে ধ্বংসের মুখে ঠেলে দেবে? এই ছিল দয়ার প্রেরণা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি সবসময় এই ছিল তার চিন্তা, তার উদ্বেগ, যা তার প্রাণকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল। আজকে বলুন, কোন পিতা কখনো কি বাচ্চার সন্তান সন্ততির ইহকাল এবং পরকালের জন্য এতটা চিন্তিত হয়েছে যতটা চিন্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সকল লোকদের জন্য ছিল, যাদের সাথে তার সম্পর্ক শুধু এতটা ছিল যে তারা তার প্রিয় খোদার সৃষ্টি, আর আল্লাহ তাআলার সৃষ্টির সাথে যে সম্পর্ক এবং তাদেরকে শয়তানের থাবা থেকে রক্ষা করার জন্য যে খোদা তাকে প্রেরণ করেছেন, তার দায়িত্ব পালন করা ছিল তার উদ্দেশ্য। মোমেনদের শুভাকাঙ্ক্ষিতা দেখুন, তাও এই আয়াতে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। মোমেনদেরকে দেখে তিনি একান্ত আনন্দ পেতেন, বিভিন্ন ভাবে খোদার ভালোবাসা এবং তার স্নেহ অর্জনের জন্য তিনি তাদেরকে পথ প্রদর্শন করতেন, রাস্তা দেখাতেন। দুইটি দৃষ্টান্ত আমি হাদিস থেকে উপস্থাপন করছি। সবসময় এই চিন্তাই ছিল যে আমার মান্যকারী যেন সবসময় খোদা তাআলার রহমতের চাদরে আবৃত থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি আমাকে কোন দোয়া শেখান যে আমি নামাজে করতে পারবো বা নামাজে করতে পারি এমন কোন দোয়া শেখান। তিনি বললেন যে তুমি বলো, হে আল্লাহ, হে আমার আল্লাহ, আমি আমার প্রাণের উপর জুলম করেছি, তুমি ছাড়া পাপ ক্ষমাকারী কেউ নেই, তুমি নিজ সন্নিধান থেকে আমাকে ক্ষমা করো এবং রহমতের আমাকে সিক্ত করো, নিশ্চয় তুমি গফুর এবং রহমান। আরেকটি হাদিস হযরত আবু হুরায়রার বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্য থেকে ফেরেশতা সে ব্যক্তির জন্য এই দোয়া করে যে সে নিজের নামাজের স্থানে বসে থাকে, স্থান পরিবর্তন না করে, অপছন্দনীয় কোনো কথা যদি না বলে বসে থাকা অবস্থায়, তাহলে ফেরেশতা তার জন্য এই দোয়া করে যে আল্লাহ তাকে ক্ষমা করো, তার প্রতি দয়া প্রদর্শন করো। তো এটিও উৎসাহিত এবং অনুপ্রাণিত করার জন্য যে নামাজের জন্য আসো, খোদার ক্ষমা এবং তার দয়ার ভিক্ষা চাও এবং খোদার ভালোবাসাকে বেশি বেশি অর্জনকারী হও। তারপর মোমেনদের জন্য রহমত, দয়া, মূর্তিমান দয়া এবং তার শুভাকাঙ্ক্ষিতার দৃষ্টান্ত দেখুন হযরত আবু হুরায়রার বর্ণিত একটি হাদিস। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছেন যে হে আল্লাহ, যে কোন মোমেনকে আমি কঠোর ভাষায় কোনো কথা বলেছি, তুমি সেই কথাকে কিয়ামত দিবসে তোমার নৈকট্য লাভের একটি কারণ করো, অর্থাৎ আমার কঠোরতা তার জন্য যেন তোমার দয়ার কারণ হয়। তো তিনি এতটা শুভাকাঙ্ক্ষী এবং এতটা মমতাশীল এবং দয়াশীল ছিলেন, কোনো সময় ভুলে বা জেনে শুনে যদি কাউকে কিছু বলে থাকেন তা যেন শাস্তি না হয় এবং তা যেন তার জন্য দয়ার কারণ হয়। তো ইনি হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি রউফ, যাকে আল্লাহ তাআলা রউফুর রহিম, রউফ এবং রহিম, মমতাশীল এবং দয়াময় আখ্যা দিয়েছেন, যিনি নিজের অনুসারীদের মানকে উন্নত করার জন্য উদগ্রীব থাকতেন এবং যারা অমান্য করে তাদেরকেও বাঁচানোর ব্যাপারে উৎকণ্ঠিত থাকতেন। এই ব্যাপারে মুসলিম ইসলাম বলেন যে জাজ আকর্ষণ এবং আকর্ষণ এবং একটা দৃঢ় চিত্ততা এক ব্যক্তিকে তখন দেওয়া হয় যখন সে খোদা তাআলার চাদরের তলায় আশ্রয় নেয় এবং সে আল্লাহর ছায়া হয়। এরপর আল্লাহ সৃষ্টির মঙ্গলের জন্য নিজের ভিতর একটা ব্যাকুলতা বোধ করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদমর্যাদার ক্ষেত্রে সমস্ত নবীদের তুলনায় এগিয়ে ছিলেন, তাই সৃষ্টির দুঃখ দেখা তার জন্য অসহ্য ছিল। আল্লাহ তাআলা সে কারণে বলেন যে আজিজুন আলাইহি মা আনিতুম, অর্থাৎ এ রাসূল তোমাদের কষ্টে নিপতিত হওয়া তার জন্য অসহ্য দুঃসহ। তিনি সবসময় এই ব্যাপারে এই প্রত্যাশা রাখেন যে তোমরা বড় বড় লাভের ভাগী হও। তিনি আরো বলেন যে কোরআনের শিক্ষা আমাদেরকে এই শিক্ষাই দেয় যে নেক এবং পুণ্যবানদের ভালোবাসো, আর অবাধ্য এবং কাফেরদের প্রতি স্নেহ প্রদর্শন করো। আল্লাহ তাআলা বলেন যে আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, অর্থাৎ হে কাফেরগণ, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মমতাশীল যে তোমাদের দুঃখ দেখা তার জন্য অসহ্য। তিনি একান্ত আকাঙ্ক্ষা রাখেন যে তোমরা যেন এই বলা এবং সমস্যা থেকে পরিত্রাণ পাও। তো আমরা পূর্বে দেখেছি যে তার আকাঙ্ক্ষা ছিল, আকাঙ্ক্ষা এতটা ছিল কাফেরদেরকে আযাব থেকে মুক্তি দেওয়ার জন্য যে তাদের ঈমান না আনার কারণে তিনি তাদের প্রতি সহানুভূতির বশবর্তী হয়ে নিজের প্রাণকে তার প্রাণ উষ্ঠাগত হচ্ছিল এই দুঃখে। ইনি হলেন পরিপূর্ণ মানব, যা দৃষ্টান্ত আমরা কোথাও দেখি না। আজকে প্রত্যহ পাশ্চাত্যে কোনো না কোনো দেশে ইসলাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপপ্রচারের মাধ্যমে তার পদমর্যাদাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা হয়। কিছুদিন পূর্বে হল্যান্ডের এক সাংসদ একটি অপলাপ করেছে যাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী শিক্ষা এবং কোরআনের শিক্ষা সম্পর্কে একান্ত বাজে এবং নিষ্পেষণমূলক ভাষা ব্যবহার করেছে। আল্লাহ তাআলার ফজলে যেখানে ইসলাম এবং ইসলামের প্রতিষ্ঠাতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই ধরনের অপলাপ করা হয়, সেখানে জামাত তার যথাযথ উত্তর দেয়। হল্যান্ডবাসীদেরকে আমি বলেছিলাম যে পত্রপত্রিকায় আপনারা লিখুন যেন সাধারণ মানুষের মাথা থেকে এই এর কুপ্রভাবকে দূর করা যায় এবং ইসলামী শিক্ষার সঠিক চিত্র যেন তাদের হৃদয়ে স্থান পায়। সত্যিকার অর্থে ইসলামী এই যুগে ধর্ম এবং খোদা তালার সত্যিকার অর্থে যুক্তিযুক্ত চিত্র এবং চেহারা পেশ করে থাকে। যারা এই ধরনের আজে বাজে কথা ইসলাম এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলে থাকে অজ্ঞতার কারণে বা জ্ঞানের অভাবে বলে থাকে, এমন লোকদেরকে বলুন যে ইসলামের সুন্দর শিক্ষা কেমন এবং কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি জীবনের প্রতিটি ক্ষেত্রে, আল্লাহর সৃষ্টির প্রতি সহমর্মিতা সহানুভূতি কিভাবে, সহানুভূতি কিভাবে তার হৃদয় পরিপূর্ণ ছিল যেন তাদের হৃদয় পবিত্র হতে পারে। কারণ তাদের হৃদয়ে যদি হিংসা বিদ্বেষে শুধু পরিপূর্ণ থাকে এবং শোনার জন্য প্রস্তুত না থাকে তাহলে আপনার দায়িত্ব পালন হয়ে গেল। যাই হোক, এটি আজকে অনেক বড় একটি কাজ যা প্রত্যেক আহমদিকে করতে হবে। হল্যান্ডের এই যে সাংসদ যার কথা আমি বলেছি তার যতটুকু সম্পর্ক আছে মনে হয় তার হৃদয়ে ইসলাম এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে করিম এবং মুসলমানদের জন্য হিংসা এবং বিদ্বেষ চরম রূপ নিয়েছে, চরম পর্যায়ে পৌঁছে গেছে। তার বইয়ের প্রকাশ কিছুদিন পূর্বে সে তার ইন্টারভিউতে করেছে। এই ব্যক্তির নাম হল হায়রত বিল্লেস, রোমান ক্যাথলিক ঘরে তার জন্ম, কিন্তু যে রিপোর্ট এসেছে রিপোর্ট অনুসারে ধর্মের সাথে এখন তার কোনো সম্পর্ক নেই। এই সমস্ত ব্যক্তিরা নিজেদের ধর্মে যখন শান্তির কোনো কিছু দেখে না আর যখন বোঝে না আল্লাহ পর্যন্ত তো পৌঁছা সম্ভব নয় এদের, তখন ইসলামকেও ভালো মন্দ বলতে থাকে, ইসলামের উপর আপত্তি করা আরম্ভ করে। যাই হোক, এই ব্যক্তি অনেক ইসলামী শিক্ষার উপর আপত্তি অনেক পূর্ব থেকে করছেন। বোরকার বিরুদ্ধে হল্যান্ডে যে প্রশ্ন উঠেছিল, এই ব্যক্তি সেই আপত্তি করার ক্ষেত্রে অগ্রগামী ছিল, এগিয়েছিল। বাহ্যত সে বিধর্মী, কিন্তু ইসলামের প্রতি হিংসা বিদ্বেষের কারণে খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম সে তার কথা অনুসারে সে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্মকে ইসলাম থেকে ভালো মনে করে, সে করতে পারে। কিন্তু যদি বিবেক থাকে, কাণ্ড জ্ঞান থাকে, তাহলে এই যুগে যখন পাশ্চাত্য সভ্যতার দাবি করে থাকে আর এই ব্যক্তি নিজেকে শিক্ষিত মনে করেন, সাংসদও তিনি, সংসদ সদস্য, তো অন্য ধর্ম সম্পর্কে অপালাপ করার তার কোন অধিকার নেই। কয়েকজনের ব্যক্তিগত কাজের কারণে কোরআন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এমন কথা বলার তার অধিকার নেই যা কোন শিক্ষিত মানুষকে সাজে না। যেমন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হুজুর সম্পর্কে সে বলে যে যদি তিনি হল্যান্ডে থাকতেন তাহলে নাউজুবিল্লাহ সন্ত্রাসী আখ্যায়িত করে তাকে দেশ থেকে বহিষ্কার করা হতো, তুমি কি বের করবে? তুমি তো ইনশাল্লাহ সেই যুগ দেখবে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের মেজরিটি অধিকাংশ জায়গায় তুমি দেখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাবি থেকে আরম্ভ করে আজ পর্যন্ত হেনত চেষ্টা নেই যা তার শত্রু এবং বিরোধীরা করেনি। তারা কি সফল হয়েছে? আজকে পৃথিবীতে সর্বত্র সকল দেশে সেখানে মুসলমানের সংখ্যা কম হোক বা বেশি, প্রতিদিন পাঁচ বেলা উচ্চস্বরে যদি কোন নবীর নাম উচ্চারণ করা হয় তাহলে এই রহমতুল্লাহ আলমিনের নাম ধ্বনিত হয়, যার হৃদয় এই সকল বিরোধিতা এবং বিরুদ্ধবাদীদের হীন কর্ম সত্ত্বেও মানবতার জন্য, সবার জন্য সবসময় সহমর্মিতার আবেগে পরিপূর্ণ ছিল সেই রসুলের হৃদয়। তিনি এ ব্যক্তি আরো বলে, হল্যান্ডের এ ব্যক্তি বলে যে অর্ধেক কোরআন ছিঁড়ে আলাদা করে দেওয়া উচিত, এই হলো ছিঁড়ে ফেলে দেওয়া উচিত। এই ব্যক্তিকে কেউ জিজ্ঞেস করা, কারো জিজ্ঞেস করা উচিত যে তুমি কার্যত তুমি বেধর্মী, কিন্তু যে সমস্ত ধর্মকে তুমি ইসলামের তুলনায় শ্রেয় মনে করো সেই সমস্ত ধর্মের শিক্ষার কোরআনের শিক্ষার সাথে বিবেকের দৃষ্টিকোণ থেকে তুলনা করো, বিদ্বেষ মুক্ত হয়ে কোরআন পড়ো, তারপর যদি না বোঝো তাহলে আমাদের কাছে বোঝো, আমাদের কাছে বুঝতে পারো। যে কেননা অজ্ঞরা এই পবিত্র কিতাব গ্রন্থকে বুঝবে না, কোরআন তো বলে প্রথমে এদের হৃদয়কে এবং নিজের ঘিলুকে পাক করো তাহলে এই পবিত্র শিক্ষাকে বুঝবে, নতুবা তোমার মতো অজ্ঞ পূর্বে বহু অতিবাহিত হয়েছে যারা আপত্তি করেছে সকল যুগে, তারা সে সমস্ত জাহিলেরাও আবুল হাকাম আখ্যায়িত হতো, কিন্তু কোরআন না বোঝার কারণে তার নাম আবু জাহেল আখ্যায়িত হয়েছে। কিন্তু সেই দরিদ্র শ্রমিক শ্রেণী, দাস শ্রেণী যারা পৃথিবীর দৃষ্টিতে বিবেক বুদ্ধি শূন্য ছিল, এই কোরআনকে বোঝার কারণে পৃথিবীতে তারা তত্ত্বজ্ঞান ছড়িয়েছেন, তত্ত্বজ্ঞানের প্রসার করেছেন। সুতরাং তোমাকে কথা বোঝানোর জন্য এই স্নেহশীল সহমর্মী রসুলের বরাতে বলছি যে তিনি তোমার মতো লোকদেরকেও আগুনের আজাব থেকে রক্ষা করার জন্য ব্যাকুল এবং উদগ্রীব থাকতেন। তার কথাকে কিছুটা চিন্তা ভাবনার সাথে পড়ো, ভাবো, চিন্তা করো, বিশ্লেষণ করো, যদি না বুঝো আমাদেরকে জিজ্ঞেস করো, আর নিজেকে সেই যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করার জন্য, বাঁচানোর চেষ্টা করো যা আল্লাহ তাআলা এমন লোকদের জন্য নির্ধারণ করে রেখেছেন যা সীমা লঙ্ঘনকারীদের জন্য অবধারিত। আল্লাহ তাআলা করুন এই ধরনের কথা যারা বলে তারা যেন বিবেক খাটায় এবং বিবেক বুদ্ধি কে যেন কাজে লাগায়। কিন্তু আহমদীদের অনেক বড় দায়িত্ব এই মমতাশীল দয়াময় রসুলের জীবনের প্রতিটি আকর্ষণীয় মুহূর্তের চিত্র যেন এই সমস্ত লোকদের সামনে তুলে ধরে। এরা বলে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ তাআলা রউফ এবং রহিম অর্থাৎ মমতাশীল এবং দয়াময় আখ্যা দিয়েছিলেন তিনি নাকি সন্ত্রাসের শিক্ষা দিয়েছেন। এদেরকে বলুন যে ইসলামী যুদ্ধে মহিলা, বাচ্চা এবং বয়স্ক লোকদের সাথে কত কোমলতার এবং এহসানের শিক্ষা দেয়া হয়েছে, যুদ্ধবন্দীদের সাথে কত অনুগ্রহের শিক্ষা রয়েছে, নিজেকে কষ্টের মুখে ঠেলে দিয়ে বন্দীদের জন্য দয়ার প্রেরণা সৃষ্টি করা হয়েছে। সে সমস্ত বন্দীরা যুদ্ধবন্দী ছিল, যারা যুদ্ধে অংশ নিয়েছে মুসলমানদেরকে নির্মূল করার জন্য, তাদের সাথে দয়ার ব্যবহার দেখুন। মুসলমান নিজেরা ক্ষুধার্ত থেকে বা শুকনো রুটি খেয়ে তাদেরকে ভালো খাবার সরবরাহ করছে। আজকে এই দয়া ভালোবাসা, মূর্তিমান ভালোবাসার উপর যারা অপবাদ আরোপ করছে তারা বলুক যে জাপানের দুটো শহরে অ্যাটম বম ফেলে যেখানকার পুরো আবাদীকে জ্বালিয়ে ছাই করে দিয়েছিল, বাচ্চা বৃদ্ধ যারা মুহূর্তে ছাই হয়ে গিয়েছিল, বরং চতুর্পাশের জনবসতি এই কারণে বছরের পর বছর বরং আজ পর্যন্ত বিভিন্ন ভয়াবহ রোগে আক্রান্ত, রোগের শিকার হচ্ছে নতুন জন্মগ্রহণকারীরা, বিকলাঙ্গ জন্মগ্রহণ করছে। এটি কি উন্নত নৈতিক চরিত্র যাকে এরা শান্তি প্রতিষ্ঠার কারণ মনে করে? এরাকে যা কিছু হচ্ছে এর নাম তারা কি রাখবে? তোমরা স্মরণ রাখবে যে এই সমস্ত অত্যাচার এবং জুলম সত্ত্বেও ইসলামের খোদা যিনি তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি সবার জন্য একান্ত মমতাশীল, একান্ত দয়াশীল ছিলেন, সেই খোদা তার উপর যে শিক্ষা নাজিল করেছেন যা কোরআনের আকারে আমাদের সামনে সংরক্ষিত আছে, এটি এমন আকর্ষণীয় শিক্ষা যে যদি কেউ বোঝার চেষ্টা করে সে বুঝবে। আমি বিস্তারিত আলোচনায় যাব না, শুধু একটি আয়াত দৃষ্টান্ত স্বরূপ আমি তুলে ধরব। আল্লাহ তাআলা বলেন এমন পাপাচারদেরকেও আল্লাহ তাআলা ক্ষমার ব্যবস্থা রেখেছেন। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফা উলাইকা ইউবাদদুলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা। শুধু সেই ব্যক্তি ব্যতিরেকে যে তওবা করে এবং ঈমান আনে আর ন্যায় কর্ম করে, এই সমস্ত ব্যক্তিদের পাপকে আল্লাহ তাআলা পূর্ণে পরিবর্তন করবেন। আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল, বারবার দয়াকারী। সুতরাং এই ফরমানের আলোকে, এই কথার আলোকে এদের নিজেদের দেখা উচিত, মুসলমানদের মর্মপীড়ার কারণ না হয়ে নিজেদের পাপের জন্য ক্ষমা চাওয়া উচিত। তাদের নিজেদের ভিতর কতটা নেকি আছে, আল্লাহর প্রিয়দেরকে অপমান না করে, প্রিয়দের অপমান না করে নিজের ভিতরে দেখুন, আত্মবিশ্লেষণ করুন, পাশ্চাত্যে যে অগণিত পাপ ছড়িয়ে আছে তা নিজের ভিতরে উকি না মারার কারণে, নিজের ভিতরকার অবস্থাকে জানার চেষ্টা না করার কারণে, তোমাদের ঘরের যে শান্তি বিঘ্নিত তা খোদা তালার দরবারে তওবা না করার কারণে হয়েছে। আল্লাহ তালা তোমাদেরকে সুযোগ দিয়েছেন যে এখনো নিজের খোদাকে চেনো আর তার প্রিয়দের সম্পর্কে অপালাপ থেকে বিরত হও। আর রহিম খোদাকে ডাকো যেন তিনি ক্ষমা করেন। আহমদীদেরকে আমি পুনরায় বলছি যে নিজেদের উপর ইসলামের শিক্ষাকে বাস্তবায়ন করে এই বিবেকের দিক থেকে যারা অন্ধ বা অন্তত পক্ষে তাদেরকে যারা তাদের প্রভাবে প্রভাবিত হচ্ছে, আল্লাহর প্রিয়দের হাসি ঠাট্টাকে যারা কিছুই মনে করে না তাদেরকে বোঝান যে যদি তোমরা বিরত না হও তাহলে তোমাদের জীবনেরও নিশ্চয়তা নেই এবং তোমাদের দেশেরও কোনো নিশ্চয়তা নেই, এর কোনো নিশ্চয়তা নেই। সুতরাং যদি নিজেদের নিশ্চয়তা চাও, নিজেদের ভালো চাও, মানবতার এই মহসেন এবং আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার উপর আক্রমণ বন্ধ করো, তার সাথে সম্পর্ক স্থাপন করো। সম্পর্ক না রাখলেও ভদ্রতার দাবি হলো নীরব থাকো। যুদ্ধ ছাড়াও আবহাওয়ার পরিবর্তনের কারণে পৃথিবী ধ্বংসের দিকে এখন অগ্রসর হচ্ছে। হল্যান্ড সেদেশ, যে দেশে আরেকভাবে শেরেক ছড়িয়ে আছে, এখানকার মানুষের কেউ কেউ বলে যে বাকি পৃথিবীকে খোদাতালা বানিয়েছেন কিন্তু হল্যান্ডকে আমরা বানিয়েছি। সমুদ্র থেকে কিছু জমি ছিনে নিয়ে এদের মাথা খারাপ হয়ে গেছে। এরা বোঝে না যে দেশের অধিকাংশ অঞ্চল সমুদ্র স্তরের নিচে। যখন তুফান আসে, কোনো বিপদ আসে, আল্লাহর আজাব যখন আসে, তা তো তাতে পাহাড়েও ডুবে যায়। সুতরাং এদেরকেও আর পৃথিবীর সর্বত্র মানবতাকে আল্লাহ তাআলার নিকটতর করার জন্য এই বরাতের দায়িত্ব, আহমদীদের নিজেদের দায়িত্বের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করুন, আর নিজেও এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর প্রতিষ্ঠিত হয়ে মানবতার দয়ার আবেগ নিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করুন। পৃথিবীকে খোদাকে চিনান। আল্লাহ তাআলা বলেছেন যে তওবাকারী ইমান আনয়নকারী, এবং এরপর ইমানের উপর প্রতিষ্ঠিত থেকে সৎকর্মশীল ব্যক্তিরাই ক্ষমা পেতে পারে। সুতরাং এই পয়গাম সর্বত্র ছড়িয়ে দেন। নতুবা আমি যেভাবে পূর্বে বলেছি, পৃথিবী আল্লাহ তাআলার প্রিয়ের উপর, আল্লাহর প্রিয়জনের উপর অন্যায় আক্রমণ করে আজাবকে আমন্ত্রণ জানাচ্ছে। এই যুগে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আকাশ, স্বর্গীয় এবং জমিন থেকে অদ্ভুত আজাব বা বিপদ আপদকে নিজের সত্যতার প্রমাণ স্বরূপ এর খবর দিয়েছেন। তাই বড় ভয়ের কারণ পৃথিবীকে পুরোপুরি এ সম্পর্কে অবহিত করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদা এবং মাকামকে স্পষ্ট করা দরকার। সেই জ্যোতি বা নূরকে দেখানো দরকার, যে নূর জাহেল আরবকে, অজ্ঞ আরবকে সেই যুগে সবচেয়ে সভ্য এবং খোদা ভক্ত মানুষে পরিণত করেছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে পৃথিবীতে এক রসুল এসেছেন, যেন সেই বধিরদেরকে শ্রবণ শক্তি দিতে পারেন, যারা শুধু আসছে না বরং শত শত বছর ধরে বধির। কে অন্ধ, কে বধির? সেই যে তহিদকে গ্রহণ করেনি, কবুল করেনি, আর সেই রসুলকেও কবুল করেনি যিনি নতুন ভাবে পৃথিবীতে তহিদ প্রতিষ্ঠিত করেছেন। সেই রসুল যিনি বন্যদেরকে মানুষ বানিয়েছেন এবং মানুষকে চরিত্রবান মানুষ বানিয়েছেন, এবং চরিত্রবান মানুষকে সত্য ও ভারসাম্যপূর্ণ আখলাকের উপর প্রতিষ্ঠিত করেছেন। তারপর বা আখলাক হওয়ার পর ঐশী রঙে তাদেরকে রঙিন করেছেন। সেই রসুল, হ্যাঁ, সেই সূর্য, সত্যের সূর্য, যার চরণে শিরক নাস্তিকতা অনাচার কদাচারে সহস্র সহস্র মৃত জীবিত হয়েছে, কার্যত কেয়ামতের নমুনা দেখিয়েছে। ইসুর মতো শুধু বলিয়া ওরাননি, যিনি মক্কাতে আবির্ভূত হয়ে শিরক এবং মানব পূজার অনেক অন্ধকারকে মিটিয়ে দিয়েছেন। হ্যাঁ, পৃথিবীর সত্যিকারের নূর তিনি ছিলেন, যিনি পৃথিবীকে অন্ধকারে পেয়ে সত্যিকার অর্থে সেই আলো দিয়েছেন যে অন্ধকার রাতকে আলোকিত করেছেন। তার আসার পরে পৃথিবী কি ছিল এবং তার আসার পর কি হয়েছে। এটি এমন একটি প্রশ্ন নয় যার উত্তর দেওয়া কঠিন। যদি আমরা ঈমানহীনতার পথ অবলম্বন না করি তাহলে আমাদের বিবেক এই কথাকে মানার জন্য অবশ্যই আমাদের আচল বলবে যে সেই জনাব আলী সাল্লামের পূর্বে আল্লাহ তালার মাহাত্মকে সব দেশ ভুলে গিয়েছিল, সেই সত্য খোদার মাহাত্ম অবতার পাথর নক্ষত্র বৃক্ষ পশু এবং নশ্বর মানুষকে দেয়া হয়েছে এবং নিজ সৃষ্টিকে সেই প্রতাপের অধিকারী এবং পবিত্রতার অধিকারী খোদার আসনে বসানো হয়েছে। এটি কি সত্য সিদ্ধান্ত? যদি মানুষ নক্ষত্র এবং বৃক্ষ যদি সত্যিকার্থে খোদাই হয়ে থাকে, যাদের ভিতরে একজন ঈশু যদি হয়ে থাকেন, তাহলে এই রসুলের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু যদি এই সমস্ত বস্তু নিশ্চয় খোদা না হয় তাহলে সেই দাবি অসাধারণ যদি নিজের সাথে রাখে, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাহাড়ে উঠে করেছিলেন। সেই দাবি কি ছিল? পাহাড়ের সেই দাবি কি ছিল? সেই দাবি এটি ছিল যে তিনি বলেছেন যে আল্লাহ তাআলা পৃথিবীকে শিরকের ভয়াবহ ঘূপ অন্ধকারে পেয়ে এই অন্ধকারকে মেটানোর জন্য আমাকে পাঠিয়েছেন। শুধু দাবি ছিল না, বরং সেই প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাবিকে সত্য এবং বাস্তবায়ন করে দেখিয়েছেন। যদি কোনো নবীর শ্রেষ্ঠত্ব তার এই কাজের মাধ্যমে প্রমাণিত হতে পারে, যার ভিতর মানব জাতির জন্য সহমর্মিতা অন্য সমস্ত নবীর তুলনায় বেশি হয়ে থাকে, তাহলে এই সমস্ত মানুষ উঠো, সাক্ষ্য দাও যে এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের ক্ষেত্রে পৃথিবীতে কোনো নজির নেই। অন্ধ সৃষ্টি পূজারীরা এই বুজুর্গ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেনি, যিনি সহস্র সহস্র দৃষ্টান্ত সত্যিকারের সহমর্মিতার দেখিয়েছেন। কিন্তু এখন আমি দেখছি যে সেই সময় এসে গেছে, অর্থাৎ এই পবিত্র রসুলকে শনাক্ত করার এখন সময় এসে গেছে। যদি ইচ্ছে পছন্দ করো আমার কথা লিখে রাখতে পারো যে এরপর মুর্দার পূজা ক্রমশ কমবে, এক পর্যায়ে সেই পূজা মিটে যাবে। মানুষ কি আল্লাহর মোকাবেলা করবে? তুচ্ছ বিন্দু কি আল্লাহর সংকল্পকে ব্যর্থ করতে পারে? নশ্বর মানব সন্তান কি ঐশী পরিকল্পনাকে ব্যর্থ করবে? হে শ্রোতারা শোনো, হে চিন্তাশীল ব্যক্তিরা চিন্তা করো এবং স্মরণ রেখো যে সত্য প্রকাশ পাবে আর সত্যিকারের জ্যোতি অবশ্যই জগমগ করবে। সুতরাং এটি তাওহীদের একত্ববাদের পয়গাম যা আমাদেরকে প্রত্যেক সেই ব্যক্তির দ্বারে কাছে পৌঁছাতে হবে যাদের ভেতর ভদ্রতা এবং বিবেক রয়েছে, যার জন্য পূর্বের তুলনায় অনেক বেশি আমাদেরকে সোচ্চার হতে হবে। এগুলো খোদাতালার পরিকল্পনা যার ভিতর এখন নড়াচড়া এবং গতিবিধি পরিলক্ষিত হচ্ছে। আমরা প্রতিদিন তার দৃষ্টান্ত দেখছি, এটি আমাদের সামান্য চেষ্টা হবে যে আমাদের পুণ্যের ভাগী করবে। শেষের দিকে আমি পুনরায় এই অপালাপ যারা করে, যারা রসুলুল্লাহ সম্পর্কে নোংরা ভাষা ব্যবহার করে, মুসলিম ইসলামের কথা তাদেরকে পৌঁছাতে চাই। তিনি বলেন, মুসলমান সে জাতি যারা নিজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্মানের জন্য প্রাণ উৎসর্গ করে, তারা এই অসম্মান থেকে মৃত্যুকে প্রাধান্য দেয়। এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব এবং মীমাংসা থেকে তারা মৃত্যুকে প্রাধান্য দেয়, যাদের দিবারাত্রির কাজ হলো তারা তাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, নিজেদের পত্রিকা এবং বই পুস্তকে একান্ত নোংরা ভাষায় গালি দিয়ে এবং নোংরা ভাষায় তাকে স্মরণ করে। আপনারা স্মরণ রাখবেন যে এমন মানুষ স্বজাতিরও শুভাকাঙ্ক্ষী নয়, কেননা তারা তাদের পথে কাঁটা বিছিয়ে থাকে। আমি সত্য সত্যই বলছি যে যদি আমরা জঙ্গলের সাপ এবং মরুভূমির হিংস্র প্রাণীর সাথে মীমাংসা করতে পারি, কিন্তু আমরা এমন মানুষের সাথে মীমাংসা করতে পারি না যারা আল্লাহর পবিত্র নবীদের সম্পর্কে নোংরা কথা বলা থেকে বিরত হয় না। আমরা মনে করে গালি এবং নোংরা ভাষার ভিতরে বিজয় নিহিত, কিন্তু সমস্ত বিজয় তো আকাশ থেকে আসে, ইনশাল্লাহ সেই বিজয় তো অবশ্যই আসবে। প্রত্যেক আহমদি এই পয়গাম এমন মানুষ এবং দেশের অন্যান্য মানুষের কাছেও পৌঁছান, যারা এই ধরনের তাদেরকে বোঝান যে যারা এই ধরনের কথা বলে তারা তোমাদেরও শুভাকাঙ্ক্ষী নয়, দেশেরও শুভাকাঙ্ক্ষী নয়, তারা পৃথিবীতে শান্তি এবং মীমাংসা চায় না, বরং এরা ফেতনাবাজ। তাদের উদ্দেশ্য হল পৃথিবীতে অশান্তি এবং ফেতনা সৃষ্টি করা। আল্লাহ তাআলা পৃথিবীকে সকল প্রকারের অনিষ্ট থেকে এবং অশান্তি থেকে রক্ষা করুন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَدُوهُ يَسْتَجِبْ لَكُمْ